الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چینل দর্শকবৃন্দ অনুষ্ঠান মুমিনদের প্রতি আল্লাহর পয়গাম নিয়ে আবার একবার হাজির হয়েছে এই অনুষ্ঠানের মধ্যে আমরা কোরআনে পাকের ওই সকল আয়াত নিয়ে আমরা আলোচনা করব যে সকল আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে সরাসরি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ হে ঈমানদারগণ হে ঈমানদারগণ বলে আল্লাহ তাআলা মুমিনদেরকে আমাদেরকে কি সম্বোধন করেছেন কি হুকুম আমাদের উপর নাজিল করেছেন তদ বিষয়ে ইনশাআল্লাহ আজ সবজার আমরা আলোচনা শ্রবণ করব শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দরুদ শরীফ পাঠ করার ফজিলত একটি হাদিস পাক আমরা শ্রবণ করে নেই হুজুর সাইয়্যিদি ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন তোমরা যেখানে থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে যদিও প্রকাশ্যে উপস্থিত হতে পারছি না কিন্তু আমাদের দরুদ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের দরবারে উপস্থিত হবে এবং আমাদের নাম হুজুর পাক সাল্লাল্লাহু ইসলামের দরবারে আমাদের পিতার নাম সহকারে পেশ হবে এটা যদি আমরা চাই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার দরবারে আমাদের আমাদের পিতার নাম উপস্থাপন হবে এটা যদি আমরা চাই তবে আমাদের উচিত সবচেয়ে বেশি দরুদ শরীফ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর প্রতিদিন পাঠ করা আমাদের দৈনন্দিন জীবনের একটা রুটিন করে নিতে পারি আমরা যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের উপর বেশি থেকে বেশি পরিমাণ আমরা দরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজওয়াজাল আজকে যেই আয়াতে কারিমা আমরা তিলাওয়াত করতে যাচ্ছি যে আয়াতে কারিমার অনুবাদ তাফসীর আমরা শুনতে যাচ্ছি সেটা হচ্ছে সূরা নিসা সূরা নিসা এর 43 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে কি বলেছেন চলুন শুরুতেই আমরা ওই আয়াতে কারিমার তিলাওয়াত শ্রবণ করে নেই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنبا إلا عابري ولا جنبا إلا عابري سبيل حتى تغتسلوا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو جاء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতু ওয়া সালাম আলাইকা রাসূলুল্লাহ প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমরা আল্লাহ তাআলার কালামে পাক থেকে সূরা নিসার 43 নং আয়াত শ্রবণ করে নিয়েছি তো চলুন এর তর্জমা ও তাফসীর আমরা কিছুটা শ্রবণ করে নেই ইরশাদ হচ্ছে হে ঈমানদারগণ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না যতক্ষণ পর্যন্ত এতটুকু হুশ না হয়েছে যা বলো তা বুঝতে পারো এবং না অপবিত্র অবস্থায় গোসল বেঁধে রেখে কিন্তু মুসাফিরির মধ্যে এবং যদি তোমরা পীড়িত হও কিংবা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কেউ শৌচকর্ম সমাধা করে এসেছে কিংবা তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করেছ এবং পানি পাওনি তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো সুতরাং আপন মুখমণ্ডল এবং হাতগুলোর উপর মাসেহ করো নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল সুবহানাল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে আমরা তিনটি বিষয় পরিলক্ষিত করি তিনটি বিষয় দেখতে পাই একটা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তীয় না হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন দ্বিতীয় নাম্বার যদি আমরা অপবিত্র হয়ে যাই তাহলে আমাদের পবিত্রতা হাসিলের জন্যে তো ওযু প্রয়োজন, গোসল প্রয়োজন। কিন্তু এই অবস্থায় যদি আমরা পানি না পাই তাহলে আমাদের জন্যে কী করণীয় রয়েছে, আমরা কী দ্বারা, কোন বস্তু দ্বারা আমরা পবিত্রতা হাসিল করব। তৃতীয়ত, আমরা যে তায়াম্মুম করব, অর্থাৎ গোসল ও ওযুর যেটা বিপরীত একটা হুকুম, অর্থাৎ এটার স্থলাভিষিক্ত যেই হুকুম আল্লাহ তাআলা নাজিল করেছেন তায়াম্মুমের, সেই তায়াম্মুমের ফরজ কী কী রয়েছে তা আল্লাহ তাআলা কোরআন পাকের এই আয়াতের মধ্যে আমাদের মাঝে ইরশাদ করেছেন। চলুন আমরা এর কিছুটা তাফসীরের দিকে যাই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কোরআন পাকের এই আয়াত নাজিল করেছেন, হে ইমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না যতক্ষণ পর্যন্ত এতটুকু হুশ না হয়েছে যা বলো তা বুঝতে পারো। তাই বোঝা গেল ইসলামের প্রাথমিক যুগে মদকে তখন হারাম করা হয়নি, তখন সাহাবায়ে কেরাম আলিম ও রিদওয়ানের মাঝে মদের হারাম হওয়ার স্পষ্ট হুকুম আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু নাজিল হয়নি, তখন মাঝে মধ্যে কিছু পর্যায়ে নেশা হয়ে যেত, মদের প্রচলন ছিল। এর শানে নজরুলের দিকে যদি আমরা যাই তখন দেখি হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক মালদার সাহাবি ছিলেন, অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, সাহাবায়ে কেরাম আলিহিম রিদওয়ানের মাঝে তিনি সবচেয়ে বেশি ধনবান ব্যক্তি ছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে অকাতরে সম্পদ বিলিয়ে যেতেন, ইসলামের তরে তিনি দান সদকা করতেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবি রাসূল ছিলেন যিনি আশরায়ে মুবাশশারার মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রাথমিকভাবে যেই দশজন সাহাবি রাসূলকে জান্নাতে ঘোষণা করেছেন তন্মধ্যে হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ছিলেন। তিনি মক্কায় মুকারামায় অর্থাৎ হিজরতের আগেও তিনি ছিলেন ধনাঢ্য ব্যক্তি, আরবের অনেক বড় ধনী ব্যক্তি, ধনের কারণে এবং বংশের কারণে আরবরা কুরাইশরা তাকে সমীহ করে চলতেন, তাকে সম্মান প্রদর্শন করতেন। যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দরবারে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি মক্কার সব কিছু ছেড়ে মদিনায় তশরিফ নিয়ে আসলেন অর্থাৎ হিজরত করলেন, তখন তার হাতে কিছু ছিল না, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মদিনাবাসী একজন আনসারের সাথে ইনার ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিলেন, অর্থাৎ ভাই ভাই ঘোষণা করলেন। অর্থাৎ মক্কার একজন মুহাজির মদিনার একজন আনসার ভাইয়ের সাথে সাহাবি রাসূলের সাথে এমন সম্পর্ক করে দিলেন যে একে অপরকে যেন ভাই হিসেবে জানে। তো মক্কার কুরাইশদেরকে, মক্কার মুহাজিরদেরকে মদিনার আনসার সাহাবিরা এমনভাবে সাদরে গ্রহণ করলেন যে নিজের সম্পদের অর্ধেক তাকে দিয়ে দিলেন, নিজের ঘর অর্ধেক করে তাকে দিয়ে দিলেন, নিজের স্ত্রী যদি দুজন থাকে তাহলে একজনকে তালাক দিয়ে ওই সাহাবি রাসূল মুহাজিরের খিদমতে পেশ করলেন। সুবহানাল্লাহ, এই যে মুহাজির এবং আনসারের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা আসলে দেখার মতো। ইসলামী ভাইয়েরা এবং মদিনার দর্শকবৃন্দ, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় মুনাওয়ারার মধ্যে হিজরত করলেন তখন তিনি ওই আনসারি সাহাবির মালদারা তিনি নিজে প্রতিষ্ঠিত হলেন না, তিনি এতটুকু বললেন যে মদিনায় তৈয়বার বাজারের রাস্তাটা আমাকে একটু দেখিয়ে দিন। তিনি বাজারে গেলেন, যেহেতু তিনি ব্যবসায়ী ছিলেন, তিনি কিছু পণ্য কিনলেন এবং রাস্তায় বসে গেলেন, বেচা কেনা শুরু করলেন। কিছুদিনের মধ্যে তিনি আবার মদিনায় মুনাওয়ারার মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের লিস্টের মধ্যে এসে গেলেন, অর্থাৎ তিনি ধনী হয়ে গেলেন। সুবহানাল্লাহ, ব্যবসায়ী তো ব্যবসায়ী হয় যেখানে যায় না কেন, তিনি ব্যবসার পলিসি জানেন এবং আল্লাহ তাআলার দয়ায় যদি হালাল ব্যবসা করে থাকেন তো আল্লাহ তাআলার দয়া তার উপর অফুরন্ত নাজিল হয় এবং তিনি অতি অল্প সময়ের মধ্যে তার লক্ষ্যস্থলে পৌঁছে যেতে সক্ষম হয়। সেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুসলমানদেরকে দাওয়াত করলেন, তার বন্ধুদেরকে দাওয়াত করলেন এবং খানা পিনার পর তিনি মদ পেশ করলেন, যেহেতু তখন মদ হারাম হওয়ার স্পষ্ট আয়াত নাজিল হয় নাই। অনেকে পান করলেন না, কিছু মুসলমান পান করলেন। আর যখন এরপর এই অবস্থায় যখন মাগরিবের নামাজের সময় হয়ে গেল, নামাজের মধ্যে তশরিফ নিয়ে গেলেন সবাই, এখন ইমাম সাহেব যিনি নামাজ পড়াচ্ছেন তিনিও কিছুটা হয়তো মদ পান করেছিলেন, তখন সূরা কাফিরুন তিলাওয়াত করলেন। সূরা কাফিরুন যেটা আমরা নামাজের মধ্যে তিলাওয়াত করে থাকি, সেই সূরা ইমাম সাহেব নামাজের মধ্যে তিলাওয়াত শুরু করলেন। এখানে একটা শব্দ রয়েছে লা, লা শব্দ যখন ফেলে দেয়া হয় এটা না বোধক শব্দ, যখন লা ফেলে দেওয়া হয়, লা উচ্চারণ করা হয় না, তখন এটা হয়ে যায় নেগেটিভ থেকে আপনার পজিটিভ শব্দে রূপান্তরিত হয়ে যায়, অর্থাৎ না বোধক থেকে এটা হা বোধক বাক্যে রূপান্তরিত হয়ে যায়। যেমন ইরশাদ হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা ফেলে দিয়ে তিনি বললেন আ'বুদু মা তা'বুদুন। এরপর ওয়া আনতুম আ'বিদুনা মা আ'বুদ, এখানেও লাকে তিনি ফেলে দিলেন, অর্থ দাঁড়াচ্ছে যে আমরা তারই ইবাদত করি, তোমরা যার ইবাদত করো, এরকম হয়ে যাচ্ছে। তো অর্থ দাঁড়ায় হে কাফিররা, হে অমুসলিমরা, তোমরা যার ইবাদত করো আমরাও তার ইবাদত করি, আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো। তো এখন অর্থ অন্যরকম গিয়ে দাঁড়াচ্ছে, তাই এই স্থানে যখন লাকে বাদ দেওয়া হলো তখন অর্থ বিগড়ে যায়, অর্থ বিগড়ে যাওয়ার কারণে নামাজ ফাসিদ হয়ে যাচ্ছে, ভঙ্গ হয়ে যাচ্ছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হলো যে স্থায়ীভাবে মদকে হারাম করা হচ্ছে, স্থায়ীভাবে মদকে হারাম করা হচ্ছে। তখন মুসলমানরা একেবারে মদ পান করা থেকে বিরত হয়ে গেলেন, যে সাহাবী রসুল যাদের ঘরে মদের মটকা ছিল তারা সেই মদকে বাইরে নিক্ষেপ করলো। এতে দেখা গেল যে অলিতে গলিতে মদে মদে পরিপূর্ণ হয়ে গেল, অর্থাৎ সাহাবী রসুল গণ মদকে বয়কট করলেন। তাই এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম হে ইমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেয়ে এরা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মদ পান করে নামাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন। এক প্রকার এটা না যে মদ অন্য সময় পান করা জায়েজ, মদ পান করার পর নামাজের নিকটবর্তী হবে না, এটাই বোঝাচ্ছে এমন কিছু না। এখন এই যুগে যদি কেউ এটা মনে করে যে আল্লাহ তাআলা মদকে হয়তো হারাম করেন নাই, আল্লাহ তাআলা নেশাগ্রস্ত হয়ে নামাজের নিকটতম নিকটবর্তী হতে নিষেধ করেছেন, সো আমরা অন্য সময় মদ পান করে নিব, যেমন রাতে মদ পান করে নিব এবং পাঁচ ছয় ঘন্টা পরে ফজরের ওয়াক্ত হচ্ছে, এরপর আমরা ফ্রেশ হয়ে আমরা নামাজে চলে যাব, না না এটা না। আল্লাহ তাআলা মদের প্রতি মানুষকে অনুৎসাহিত করতে আয়াত নাজিল করেছেন, এবং এর পরপরই আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আয়াত নাজিল করে মদ স্পষ্টভাবে হারাম ঘোষণা করেছেন। সাহাবী রসুল রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ নেশা অবস্থায় যেই নামাজ পড়েছিলেন, এই নামাজের কারণে যে অর্থ বিগড়ে গিয়েছিল, এ কারণে আল্লাহ তাআলা মদের উপর স্পষ্ট আয়াত নাজিল করলেন যে মদ হারাম। তাই পি ইসলামী ভেরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, বোঝা গেল নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটতম হতে আল্লাহ তাআলা মানা করেছেন, নেশাকে আল্লাহ তাআলা এখানে হারাম করেছেন। নামাজ একটা পবিত্র জিনিস, তাই আমাদেরকে বলা হচ্ছে, আমরা হাদিসে পাকের দিকে যদি যাই, ইরশাদ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে হতে কারো যদি নামাজ অবস্থায় নিদ্রা চলে আসে, ঘুম চলে আসে, ঘুম ঘুম ভাব থাকে, তাহলে তার উচিত হচ্ছে কিছুক্ষণের জন্য শুয়ে যাওয়া, বিশ্রাম করে নেওয়া। নামাজ পড়তে যাচ্ছে কিন্তু ঘুম ঘুম ভাব, এই ঢুলুঢুলু অবস্থায় নামাজ না পড়ে কিছুক্ষণ বিশ্রাম করে তারপর নামাজের দণ্ডায়মান যেন সে হয়। এই অবস্থায় নামাজ না পড়ার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইরশাদ রয়েছে। অন্য জায়গায় দেখা যাচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইদা হাদারাল আশাউ ফা উকিমাতিস সালাতু ফাবদাউ বিল আশা, বলা হচ্ছে যদি রাতের খানা প্রস্তুত হয়ে যায়, যদি রাতের খানা প্রস্তুত হয়ে যায় এবং নামাজও নিকটতম হয়ে যায়, নামাজও নামাজের সময়ও চলে আসে, তাহলে খানার প্রতি যদি আসক্তি থাকে, অর্থাৎ প্রচুর ক্ষুধা রয়েছে, তাহলে ইরশাদ হচ্ছে ফাবদাউ বিল আশা, তাহলে প্রথমে খানা খেয়ে নাও, প্রথমে খানা খেয়ে নাও, অর্থাৎ খানা প্রথমে খাও এরপর নামাজ পড়ো। অন্য জায়গায় ইরশাদ হচ্ছে লা সালাতা বিহাদরাতি তাআমিন, বিহাদরাতি তাআমিন, যে নামাজের ওয়াক্তে যদি খানা চলে আসে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে খানাও চলে এসেছে, তাহলে বলা হচ্ছে হাদিসে বাকের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন যে লা সালাতা বিহাদরাতি তাআমিন, খানা যখন উপস্থিত হয় তখন কোনো নামাজ নেই, অর্থাৎ নামাজ পড়ো না যখন খানা উপস্থিত হয়, তখন ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখানে ফিকহি মাসালা হচ্ছে নামাজ এর ওয়াক্ত চলে এসেছে, এখন খানাও চলে এসেছে। এখন আমি যদি আমার খানার প্রতি প্রচণ্ড আকর্ষণ রয়েছে এবং খিদাও রয়েছে, আমি যদি খিদাকে কন্ট্রোল করতে না পারি, আমার আকর্ষণকে আমি যদি কন্ট্রোল করতে না পারি এবং নামাজের মধ্যে যদি আমি দাঁড়িয়ে যাই, তাহলে আমার দিল মন খানার দিকে থাকবে এবং আমার ক্ষুধাও প্রচুর রয়েছে। ওই অবস্থায় ইসলামী শরীয়ত হুকুম হচ্ছে সে যেন খানা খেয়ে নেয় প্রথমে, আর লম্বা ওয়াক্ত যেহেতু রয়েছে সে নামাজ পড়ে নেয়। আর যদি দেখা যাচ্ছে নামাজের ওয়াক্ত অত্যন্ত নামাজের ওয়াক্ত খুব কম রয়েছে, এখন খানা যদি সে খেতে যায় তাহলে তার নামাজের ওয়াক্তটা একেবারে চলে যাবে, নামাজ সে ওই ওয়াক্তের মধ্যে আদায় করতে পারছে না, তাহলে হুকুম হচ্ছে সে প্রথমে নামাজ পড়বে তারপর খাবার গ্রহণ করবে। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই আয়াত কারিমা থেকে শুনলাম যে আল্লাহ তাআলা নামাজের মধ্যে পবিত্র অবস্থায় এবং নেশা ছাড়া অবস্থায়, নেশাহীন অবস্থায় আল্লাহ তাআলা হাজির হওয়ার জন্য বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা মুমিনুন মধ্যে ইরশাদ করছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, নিশ্চয় উভয় জগতের মধ্যে তারাই সফল কাম যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, এবং আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, এবং যারা নামাজের মধ্যে খুশু বিনয় ভাবকে গ্রহণ করেছে, অর্থাৎ নামাজ খুশু অবস্থায় যারা আদায় করেছে তারাই সফল কাম। আল্লাহ তাআলা নিজেও পবিত্র এবং পবিত্র যারা ব্যক্তি রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই নামাজের মধ্যে খুশু এবং খুজু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তাই আমরা নামাজ যখন পড়তে যাব তখন অবশ্যই খুশু এবং খুজু, অন্তরের বিনয় ভাব, শরীরের বিনয় ভাবের প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তাই সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে একদম দুনিয়া থেকে বিলকুল ফ্রি হয়ে, দুনিয়ার সমস্ত নেশা, দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে একেবারে বিলকুল ফ্রি হয়ে নামাজের মধ্যে যাওয়ার জন্যে উৎসাহিত করেছেন। অনুরূপভাবে কোরআনে পাকের মধ্যে আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে যে আয়াতে কারিমা নাজিল হয়েছে তা থেকে এটাও শিক্ষা দিয়েছেন যে ওয়াসিয়া বাকা ফাতাহির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শানে ইরশাদ হচ্ছে যে এই হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনি আপনার পোশাককে পবিত্র রাখুন, ওয়াসিয়া বাকা ফাতাহির, সুবহানাল্লাহ। কেননা যে কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা অধিক তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন যারা পরিষ্কার পবিত্র থাকে, পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত যে পবিত্র হয়ে আল্লাহ তাআলা ঘর মসজিদে উপস্থিত হওয়া এবং আল্লাহ তাআলার দেয়া নামাজকে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে নেশা থেকে বাঁচাক, মদ থেকে বাঁচাক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কাপড় নিয়ে, পবিত্র মন নিয়ে এবং নেশাহীনভাবে আল্লাহ তাআলা ইবাদত করা আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল পরবর্তীতে আল্লাহ তাআলা যে হুকুম আমাদের জন্য নাজিল করেছেন যে আমরা যখন অপবিত্র হয়ে যাব, আমরা যদি পানি না পাই তখন আমরা কীভাবে পবিত্রতা অর্জন করব, তার বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা পরবর্তী এপিসোডের মধ্যে আমরা ইনশাআল্লাহ আলোচনা করছি। আজকে এতটুকুই শিখলাম, এতটুকুই আমরা শুনলাম যে আমরা নেশাগ্রস্ত অবস্থায় চোখে ঘুম নিয়ে না পেটে খিদা নিয়ে আমরা নামাজের মধ্যে দণ্ডায়মান হব। আমরা এক্ষেত্রে অবশ্যই পবিত্র হয়ে, পবিত্র মন নিয়ে, পবিত্র কাপড় নিয়ে, পবিত্র দেহে আমরা নামাজের মতো উপস্থিত হব, মসজিদের পবিত্রতার প্রতি আমরা লক্ষ্য রাখব, সাথে সাথে আমরা নামাজের ওয়াক্তের প্রতিও খেয়াল রাখব যে কোনো আমার ওয়াক্ত চলে যাচ্ছে কি না, নামাজ ওয়াক্তের মধ্যে পড়াটা আমার জন্যে আবশ্যক রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার পরিপূর্ণ তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।